वैष्णवेभ्यो नमो नमः श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृन्द हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सर्वाश्री अस्मदीय गुरुपाद पद्म जगद्गुरु त्रिला प्रविष्ट विष्णु का शिष्य मृत्यु प्रज्ञा की सर्वशा चरणे अनंत प्रणति ज्ञापन पूजनीय वैष्णव वृंद श्रुति सज्जन मंडली मातृवृंद आज हम धर्मसभा द्वितीय अधिवेशन दिवस गतकाल सनातन धर्म सम्बन्धे साधारण भावे কিছু আলোচনা আমি রেখেছি। আজ বিশেষভাবে শ্রী চৈতন্য মহাপ্রভুর অপ্রাকৃত দিব্য জীবনী এবং তার শিক্ষা বিষয়ে বিশেষভাবে আলোচনা করবার ইচ্ছা। অবশ্য সেই আলোচনার মধ্যে প্রাসঙ্গিকভাবে বহু কথাই আলোচনার সুযোগ হবে। চৈতন্য মহাপ্রভু 500 বর্ষ তন আবির্ভাব তিথি ভারতবর্ষে কেন সমগ্র বিশ্বেই প্রতিপালিত হয়েছে। ভারতবর্ষে বিশেষ করে বাংলায় বহু স্থানে তার কথা নিয়ে আলোচনা বা অপ্রাকৃত শিক্ষা সম্বন্ধে বহু কিছু কথা আলোচনা হয়েছে। এই উপলক্ষেই বাংলার বিভিন্ন স্থানে বিভিন্ন সভায় চৈতন্য মহাপ্রভুর অবদান বৈশিষ্ট্যনীয় আলোচনা হয়েছে বা হচ্ছে। চৈতন্য মহাপ্রভু জীবনী আলোচনা করতে গেলে সর্বপ্রথমে শ্রীমান মহাপ্রভুর আবির্ভাবের পূর্বে দেশের অবস্থাগুলো সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করার প্রয়োজন। চৈতন্য মহাপ্রভু যে সময়ে এই ধরাধামে বাংলার ভাগ্যে উদিত হয়েছেন সেই সময়কার সামাজিক অবস্থা প্রথমে কিছু আলোচনা করার প্রয়োজন হয়। চৈতন্য মহাপ্রভুর জীবনীকার চৈতন্য চরিতামৃতকার কবিরাজ গোস্বামী, চৈতন্য ভাগবতকার বৃন্দাবন দাস ঠাকুর, তারা যেভাবে চৈতন্য মহাপ্রভুর জীবনী এবং অপ্রাকৃত শিক্ষা বিশ্লেষণ করেছেন দেখা যায় সে সময় তখনকার দিনের সামাজিক অবস্থার বর্ণনা যেন রাজসিক তামসিক হয়। সে সময়ে ধনী জমিদার বণিক সমাজ তারা সামাজিক ক্রিয়াকলাপের মধ্যে টাকা পয়সার গৌরবটাই বেশি দেখাবার চেষ্টা করতেন। দেখা যেত সে সময় এক জমিদারের ঘরে একটা বিড়ালের সঙ্গে আর একটা জমিদারের ঘরে বিড়ালির সঙ্গে বিবাহ হচ্ছে। এইভাবে বাঁদরের বিবাহ, কুকুরের বিবাহ, এইরকম ধরনের সামাজিক ক্রিয়াকলাপ অনুষ্ঠিত হতো। যাতে লক্ষ লক্ষ টাকা ব্যয় করতেন এবং তাতে বিভিন্ন রকমের আমোদ প্রমোদের ব্যবস্থা ছিল। চৈতন্য মহাপ্রভুর সময়ে লেখাপড়ার যে গৌরব ছিল সেটা বর্ণনা করা হয়েছে। নব্য ন্যায়ের স্থান হল নবদ্বীপ,
নৈয়ায়িক পণ্ডিতগণ পরস্পর তর্কযুদ্ধ করতেন, তর্কশাস্ত্রে ব্যুৎপত্তি লাভ করেও তারা কিন্তু পরস্পরে মিলেমিশে চলতে পারছিলেন না। গঙ্গা স্নান করতে গেছেন, সেখানেও গিয়ে তারা তর্কযুদ্ধ আরম্ভ করেছেন এবং তার পরিসমাপ্তি হচ্ছে গঙ্গা জলে স্নানে। পরস্পর পরস্পরকে অভিসম্পাত করছেন, পৈতা ছড়া ছড়ি করে অভিসম্পাত দিচ্ছেন। চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের পূর্বে দেশের ধর্মীয় অবস্থা যেটা বর্ণনা করেছেন, অত্যন্ত রাজসিক তামসিক ভাবের উপাসনার কথা তখন দেখা যায়। কদাচিৎ কেউ কখনো গোবিন্দ পুণ্ডরীকাক্ষ নাম উচ্চারণ করছেন, মড়ার মাথার খুলিতে মদ রেখে পান করছেন পূজারি, বলছেন আমি মায়ের প্রসাদ পাচ্ছি। আর অত্যন্ত তামসিক ভাবি তখন দেখা যাচ্ছে ধর্মের নাম। চৈতন্য মহাপ্রভু এমন সময়ে আমাদের এই বাংলাদেশে নবদ্বীপ ধামে শ্রীধাম মায়াপুরে যোগপীঠে অবতীর্ণ হন। জগন্নাথ মিশ্রের পুত্ররূপে শচী মায়ের কোলে আবির্ভূত হচ্ছেন তিনি। সাধারণ মানুষ তাকে মানুষ রূপেই দেখতে চান। কাল আপনাদের কাছে আমি কিছু কথা নিবেদন করেছি যে মানুষকে মানুষ বলাই ভালো, আর ভগবানের ভগবত্তা যথাযথভাবে স্বীকৃত হওয়াই ভালো। মানুষের যে দুঃখ দৈন্য, মানুষের যে অসম্পূর্ণ জ্ঞান ইত্যাদির কথা যেন আমরা ভগবত্তার ঘরে চাপিয়ে না দেই। আবার এ কথাও কালকে আলোচনার সুযোগ হয়েছে যে ভগবানকেও যেন মনুষ্য সামনে ফেলে ফেলে না দেই। ভগবান মানুষকে সৃষ্টি করেছিলেন তারই একটা আকারের মতো, একটা আকার দিয়ে। তজ্জন্য ভগবানকে মানুষ বলা চলবে না। কেন? আইনের কথা যেখানে সেখানে বলছেন গড ক্রিয়েটেড ম্যান আফটার হিজ ওন ইমেজ, ভগবান তার নিজের আকারের মতো করে আকারটা দিয়েছেন মানুষকে। এই কথা যদি সত্য হয় তাহলে ভগবানের ভগবত্তারই প্রাধান্য স্বীকৃত হচ্ছে। আকারটা যেটা দিয়েছেন মানুষকে সে আকারটা দেওয়া ভগবানেরই, কিন্তু সে আকারটা ভগবানের আকারের মতো। যদি বলা যায় ঠিক ভগবানের আকারের মতো দেননি আকার, না, ভগবান নিত্য শুদ্ধ সনাতন বস্তু, সচ্চিদানন্দ তত্ত্ব তিনি, সুতরাং তার বিগ্রহের মতো আকারটা মানুষকে ঠিক দেওয়া হয়নি, তার মতো দেওয়া হয়েছে। সেই কথাই কৃষ্ণ বুঝাতে চেয়েছেন গীতার, আমি মানুষের মতো আকার নিয়ে এসেছি বলে সাধারণ মানুষ আমাকে সাধারণ মানুষই বলতে চায়। অর্জুন, এরা আমার তত্ত্ব জানে না, আমার প্রাকৃত দিব্যভাব এরা জানে না, বোঝে না। যারা আমার জন্মকর্ম দিব্য প্রাকৃত এটা যারা জেনেছেন যথাযথভাবে, তাদের পুনর্জন্ম হয় না। এই কথা কৃষ্ণ গীতায় অর্জুনকে লক্ষ্য করে বলছেন জগৎবাসীকে। তো ভগবান যে মানুষকে আকারটা দিলেন সে আকারটা নরাকার পরব্রহ্মের আকার না, নরাকারের মতো একটা।
তাই এতে ভগবানের ভগবত্বের হানি হচ্ছে না, বরং ভগবানের যে স্নেহ মমতা আছে মানুষের উপর, মনুষ্য গোষ্ঠীর উপর, সেইটাই প্রমাণিত হয়। যেহেতু আকারটা মানুষের মতো ভগবানের, সুতরাং তাকে মানুষ বলা হোক, এই বিচারটা যুক্তিসঙ্গত নয়। আর্য ঋষিগণের যে বিচার সেটা দেখুন, ক্রিশ্চিয়ানিটির মধ্যেও, বাইবেলের মধ্যেও ওইভাবে লেখা আছে। ঠিক সেই কথাটা মুসলিম ধর্মেতেও আছে, কোরআন শরীফের মধ্যেও লেখা আছে। ইন্নাল্লাহা খালাকাহা মিন সুরাতিহি, খোদা তার নিজের আকারের মতো করে মানুষকে সৃষ্টি করলেন। এই কথাগুলো প্রমাণ করে কি ভগবানের ভগবত্তা, ঈশ্বরের ঈশিতা, সেইটাই প্রমাণ করছে। সেই প্রেমময় ভগবান কৃপা করে তিনি মানুষকে সৃষ্টি করেছেন একটা নরাকার দিয়ে, কিন্তু মূল যে আকার সে আকারটা ভগবানের নিজস্ব আকার, অরিজিনালিটি ভগবানের, নরাকারে ভগবান নিজে স্বয়ং। সেই কথাই বেদে বেদান্তে উপনিষদে রয়েছে, জ্যোতির অভ্যন্তরে রূপম অতুলম শ্যাম সুন্দরম দ্বিভুজম শ্যাম সুন্দরম পরম ব্রহ্ম নরাকৃতি গুঢ়ম তৎ মনুষ্য লিঙ্গম। এসব লাইনগুলো রয়েছে। সুতরাং মানুষ অরিজিনাল আকারটা পায়নি, সে আকারটা ভগবানই তাকে দিয়েছেন একটা নরাকারের মতো। এই জন্য ভগবানকে মানুষ বলতে হবে এমন কোন বিচার আসা আমাদের উচিত না। সেই প্রেমময় ভগবান তিনি মানুষকে সব কিছু ক্ষমতা যোগ্যতা পাওয়া অর্জন করেছেন, জ্ঞান বিবেক বুদ্ধি বৈরাগ্য বিচক্ষণতা সব কিছু তিনি দিয়েছেন, দিয়েছেন তাকে স্বাধীনতা, যাকে বর্ণনা করা হয়েছে রত্ন রূপে। সবকিছু যোগ্যতা ক্ষমতা অধিকার দিয়ে ভগবান বললেন এর অপব্যবহার করো না, এর সদ্ব্যবহার করবে, তাহলেই তুমি পুরস্কৃত হবে। আমার দেওয়া ক্ষমতা যদি অপব্যবহার করো তিরস্কৃত হবে, সাজা পাবে, আইন করে দেওয়া আছে। ঋষি নীতি, ভগবানের মুখোক্তি বাণী আইনে পরিণত হয়েছে। আইপিসির অধিকাংশ আইনগুলোই সব ঋষিগণের স্মৃতিশাস্ত্র থেকে নেওয়া। আমাদের দেশে ইন্ডিয়ান পেনাল কোডের যত আইন, অধিকাংশ আইনগুলোই ঋষিনীতি। মনু, অত্রি, যজ্ঞবল্ক, উষণা, অঙ্গিরা, যম, আপস্তম্ভ, সম্বর্ত, কাত্যায়ন, বৃহস্পতি, পরাশর, ব্যাস, শঙ্খ, লেখিকা, দক্ষ, গৌতম, শতাতক, বশিষ্ঠ ইত্যাদি যে স্মৃতিশাস্ত্র রয়েছে তার থেকে এই আইনগুলো নেওয়া হয়েছে। ব্রিটিশ পার্লামেন্টেও আইনগুলো ওই আইন থেকেই নেওয়া হয়েছে। অন্যান্য দেশেতেও সে ঋষিগণের আইনই বিশেষ করে নেওয়া হয়েছে, তাদের প্রয়োজনের তাগিদে কিছু কিছু আইনের মডিফিকেশন, অ্যাডিশন, অল্টারেশন হয়েছে। শাস্ত্র আলোচনা করলে দেখতে পাওয়া যাচ্ছে ঋষিনীতি নিয়ে যদি আমরা চলতে পারি আমাদের কল্যাণ। খাওয়া পরা থাকা এটা তো আছেই আমাদের, এটা তো মনুষ্য ছাড়াও অন্যান্য গোষ্ঠীর মধ্যেও দেখা যাচ্ছে এই চিন্তা ভাবনা। শাস্ত্র সেই জন্যই বলছেন ধর্মহিতেষাম অধিক বিশেষ ধর্মেন হীনা পশুভিঃসমানা, এই মানুষই দেবতা আবার এই মানুষই অমানুষ, দৈত্য দানব দুটোই বলা হয়েছে। খারাপ ভাব প্রকাশ করতে গিয়ে ঋষিগণ বলছেন এই মানুষ পশু,
কেবল পশু নয় পশ্চাধন, পশুরও জীবনে কিছু ডিসিপ্লিন আছে। যখন মানুষ সেইটুকুও নীতি আদর্শের মূল্যায়ন করতে চাচ্ছে না, তখন তার বিশেষণ দেওয়া হলো পশ্চাধন। আবার এই মানুষই দেবতা। ঋষিনীতিকে বাদ দিয়ে আমরা আমাদের কোন সুষ্ঠু পরিচয় লাভ করতে পারছি না। চৈতন্য মহাপ্রভু সেই ঋষিনীতির সর্বোচ্চ বিচার এই জগতে দিতে এসেছেন। তিনি বাংলার সন্তান এইটাই আমরা সবাই জেনে নিয়েছি, কিন্তু যদি তার স্ট্যাটাস স্ট্যান্ডার্ড যদি আমরা বিচার করতে যাই, দেখব তিনি স্বয়ং ভগবান এই জগতে এসেছেন নরলীলা প্রকট করে। জগতের মাঝে মানব গোষ্ঠীর মধ্যে তিনি তার বক্তব্য বিষয় সুন্দরভাবে রাখবেন, বুঝাবেন, শিখাবেন। সেই জন্য অখিল লোকশিক্ষক ত্রিলোক গুরু রূপে তিনি এই জগতে আবির্ভূত হয়েছেন। নিজের সাধনা নিজে বুঝাবার জন্য এসেছেন। বুঝতে পারছি না আমরা ভুল করছি, সেই ভুল ভাঙার জন্য চৈতন্য মহাপ্রভুর এই জগতে আবির্ভাব। তার আবির্ভাব সম্বন্ধে বহু অলৌকিক তথ্য বর্ণিত হয়েছে, বিবৃত হয়েছে। তিনি স্বয়ং ভগবান, গৃহস্থের ঘরে আবির্ভূত হলেন তিনি, যে ভগবানের সাধারণ জন্ম মৃত্যু নাই, কর্ম কর্মফল ভোগ নাই, সেই অজ ভগবান তিনি জগতে আবির্ভূত হচ্ছেন। এটা হলো অজের জন্মলীলা রহস্য। সাধারণ বুদ্ধিতে আমাদের মাথায় ঢোকে না এটা। বহু ব্যক্তির চিন্তাধারা আজ উল্টো পাল্টা। যেহেতু মানুষের মতো আকার তিনি নিয়ে এসেছেন, সুতরাং তিনি মানুষ, এই অঙ্ক কষা হচ্ছে। ভুল বিচার। সেই প্রেমময় ভগবান, স্বয়ং ভগবান, তিনি চৈতন্য মূর্তিতে এসেছেন। প্রমাণ প্রমাণ কিছু আছে? আজকাল তো যাকে তাকেই অবতার বলে খাড়া করা হচ্ছে। যে কোনো লোকের ভিতরে একটু অলৌকিকত্ব দেখা যাচ্ছে, তাকে ভগবান বলে প্রচার করা হচ্ছে, তাকে অবতার বলে প্রচার করা হচ্ছে। শাস্ত্র যদি আলোচনা করি আমরা, কি দেখব? অবতার ভগবানের শাস্ত্রে বর্ণিত হয়েছে। ভগবানের ২৪ অবতারের কথা বর্ণনা আছে শাস্ত্রে। তার বাইরে কাকে আমরা অবতার বলে মেনে নিতে পারি না, পারব না, সেটা ডেফিনিট, সেটা নির্দিষ্ট ভাবে বর্ণিত হয়েছে। এবং সেই সেই অবতার কার ঘরে আসবেন, কাকে মাতা পিতা বলে স্বীকার করবেন, কি বস্তু পরিবেশন করবেন, তিনি কোন তথ্য পরিবেশন করবেন, সবকিছুই শাস্ত্রে বর্ণিত আছে। তাকে আমরা অবতার বলে মানি। সেই অবতারের বিভিন্ন ক্যাটেগরি আছে। কেউ হলেন লীলা অবতার, কেউ যুগাবতার, কেউ মন্যান্তর অবতার, এইরকম করে বিভিন্ন ক্যাটেগরি ভাগ করা হয়েছে। কিন্তু কোন জায়গায় এ কথা লেখা নেই, ইনকার্নেশন অফ ম্যান এ কথা কোথাও লেখা নেই। সব জায়গায় বর্ণনা আছে ইনকার্নেশন অফ গড, নট অফ ম্যান। আজ কিন্তু সমস্ত দুনিয়া উল্টো পাল্টা চিন্তা করতে শিখেছে। তারা উল্টো পাল্টা কথাই বলছে, মানুষের ঘাড়ে অবতারত্ব চাপিয়ে দিতে ব্যস্ত হচ্ছে তারা। শাস্ত্রে কোথায় পাওয়া যায় এই কথাটা? চৈতন্য মহাপ্রভু এই কথাটাও বুঝাতে এসেছেন। বিশেষ করে তিনি স্বয়ং অবতারী তত্ত্ব। অবতারী কাকে বলে? সমস্ত অবতারের যিনি উপরওয়ালা, তিনি হলেন অবতারী। কবি জয়দেব তিনি ওই ২৪ অবতার থেকে বেছে বেছে নিয়েছেন, দশাবতার স্তোত্রম রচনা করলেন। সেই ভগবান প্রথমে জলচর প্রাণী রূপে তাদের মধ্যে এসে আবির্ভূত হলেন, মৎস্যাবতার ভগবান, কুর্মাবতার ভগবান, বরাহাবতার ভগবান, নৃসিংহাবতার ভগবান, বামন অবতার ভগবান। কবি জয়দেব একটা বিষয় শিক্ষা দিয়েছেন এর ভিতরে, আস্তিক্য দর্শনের ক্রমোন্নতি পর্যায়, ডেভেলপমেন্ট অফ থিজম, এই জিনিসটা কবি জয়দেব দশাবতারের মধ্যে শিক্ষা দিচ্ছেন। সেই ভগবান প্রথমে অ্যাকোয়াটিক অ্যানিমালের মধ্যে এসেছেন, জলচর প্রাণীর মধ্যে, তারপরে তিনি এসেছেন উভচর প্রাণীর মধ্যে, তারপরে তিনি এসেছেন স্থলচর প্রাণীর মধ্যে, তারপরে তিনি এসেছেন অর্ধেক মানুষ অর্ধেক পশু নৃহরি নৃসিংহ মূর্তিতে, তারপরে তিনি মানব মূর্তিতে এলেন কিন্তু অপূর্ণাঙ্গ বামন অবতার, তারপরে যিনি এসেছেন নীতি আদর্শ যেন ঠিক মানতে চাইছেন না, ক্ষত্রিয় রুধিরময়ে জগদপগত পাপন শ্রমপয়সী পয়সী সমিত ভবতাপন কেশব ধৃত ভৃগুপতি রূপ জয় জগদীশ হরে, তারপরে দেখাচ্ছেন পরম নীতি পরায়ণ, জগৎকে নীতি কথা নীতি আদর্শের কথা শিক্ষা দিতে এসেছেন ভগবান শ্রীরামচন্দ্র রূপে, দাশরথী রাম রূপে এসেছেন। এইভাবে আস্তিক্য দর্শনের ক্রমোন্নতি পর্যায়টা কবি জয়দেব ব্যাখ্যা করেছেন। আমাদের সাধনার ক্ষেত্রেও এইরকম অবস্থাটাই এসেছে, সেটা বর্ণনা করেছেন শাস্ত্রে। ডারউইন সাহেবের থিওরি যা আলোচনা করছি আমরা আজ, এভলিউশন থিওরি, ফ্রম এপ টু ম্যান, ঋষিগণ তার ভিতরে কিছু ব্যাখ্যা রেখেছেন। ডারউইন সাহেব বলছেন যে মানুষ যখন হয়ে গেল তখন তার আর কোনো বিবর্তন নাই সেই মানুষের, কিন্তু ঋষিনীতি তা বলছেন না। স্বয়ং ভগবানের যে উপদেশ গীতা ভাগবত তার ভিতরে সে কথাটা পাওয়া যাচ্ছে না। এভলিউশন থিওরির ভিতরে মানুষ যে শ্রেষ্ঠ সৃষ্টি বেস ক্রিয়েশন সেটা স্বীকৃত হয়েছে, কিন্তু এই মানুষ আবার দেখা যাচ্ছে ডাইভার্সনে চলে যাচ্ছে, ঘুরি ঘুরি প্রমাণ শাস্ত্রে দেবতা হয়েছেন, দেবতাদের বলা হয়েছে অফিসার গ্রেড দেব দেবীরা, শাস্ত্রে বলা হচ্ছে ছায়েব কর্মসচিবা, এরা কর্মসচিব কর্মচারী কর্মচারী, এদেরও দেখা যাচ্ছে অধঃপতন, কোন দেবতা কিছু উল্টোপাল্টা করছেন বেআইনি কাজ করছেন তার সাসপেনশন অর্ডার, শাস্ত্রে বহুতর প্রমাণ রয়েছে। কোন ক্ষেত্রে চাকরি থেকে সম্পূর্ণভাবে তিনি বরখাস্ত হচ্ছেন, কোন ক্ষেত্রেতে আবার তাকে পুনরায় সংশোধন করে নেওয়া হচ্ছে, কথাগুলো আছে। শিক্ষা কি আমাদের? ঋষিগণ বলছেন যে যে অবস্থায় আছে উন্নত অবস্থায়, যদি ভগবানকে যদি অবহেলা করি, মূলনীতি মূল আদর্শকে যদি আমরা অবহেলা করি অবজ্ঞা করি, তাহলে আমাদের ডাইভার্সন অনিবার্য। সেই ঘটনারই বহু উদাহরণ রয়েছে শাস্ত্রে। একজন রাজা তিনি দান করতে গিয়ে কিছু উল্টোপাল্টা করে ফেললেন, ক্রিকলাস ক্যাকলাসে জন্মগ্রহণ করলেন সেই ধার্মিক রাজা নৃগরাজ। একজন বিদ্যাধর সুদর্শন ভীষণ রূপগৌরব, বেটা ছেলের মধ্যে যারা দেবতা শ্রেষ্ঠ পুরুষ শ্রেষ্ঠ রূপবান তাদের বলে বিদ্যাধর, ভীষণ অহংকার করছিলেন রূপগৌরব, অঙ্গিরা গোত্র জাত ঋষিগণকে দেখে অবহেলা করেছিলেন অবজ্ঞা করেছিলেন, তার সাজা হলো কি, তিনি ক্রূর সর্পকুলে অজগর হয়ে জন্মগ্রহণ করলেন। স্বয়ং দেবতাদের মধ্যে রয়েছেন দুই ছেলে নলকুবর মণিগ্রীব কুবেরের ছেলে দুজন, এরা মদ খেয়ে মাতলামি করছিলেন। নারদ ঋষি দেখলেন তোমরা দেবতা হয়ে জন্মগ্রহণ করেছ আর তোমাদের কোন নীতি আদর্শ সামনে রাখবার প্রয়োজন নেই, তোমাদের এইরকম আচরণ, যারা মদ খেয়ে মাতলামি করছেন অজ্ঞান হয়ে যাচ্ছেন জিজ্ঞাসা করুন আপনারা, তারা উত্তর দেবেন যে আমরা এই যে অজ্ঞান হয়ে থাকি এইটাই হলো আমাদের আনন্দ। তাই নারদ ঋষি বলছেন আচ্ছাদিত চেতন বৃক্ষ হয়ে জন্মগ্রহণ কর, তাহলে তোমাদের যে চিন্তাধারা এটা ফুললি স্যাটিসফাইড হবে। বৃক্ষ জন্ম লাভ করলেন নলকুবর মণিগ্রীব দেবতা, এগুলো সব উদাহরণ, ডাইভার্সনের উদাহরণ। সুতরাং এই মানুষ যদি তাদের কর্তব্য কর্ম না করে তাহলে তাদের পূর্বাবস্থা থেকে পতন হয়, ঘুরি ঘুরি প্রমাণ শাস্ত্রেতে দেওয়া আছে। মূল কর্তব্য কি? ভগবান মানুষ করে সৃষ্টি করেছেন আমাদের, খুব চিৎকার করছি আমরা, আমাদের মনুষ্যত্ব কোনটা? আগেই বলেছি আমি ধর্মহিতেষাম অধিক বিশেষ। এই ধর্মটা কি? সেটা কি কোনো বিশেষ কাল্ট ক্রিক? শাস্ত্র বলছেন না। বলে তাহলে পূর্ণ নীতি আদর্শের মূল্যায়ন তাকেই বলে ধর্ম, ধর্ম অন্য কিছু নয়। আত্মবৃত্তির জাগরণ, আত্মবৃত্তির উন্মেষ তাকেই বলে ধর্ম। সেই ধর্মের কথাই ঋষিগণ বলেছেন, জানিয়েছেন। এ ধর্মের অধিকার মানুষের তো আছেই, মনুষ্যতর প্রাণীর মধ্যেও এটা আছে অনুষ্ঠিত, সেইটাই শিক্ষা দেওয়া হয়েছে। এটা কোনো ব্যক্তি বিশেষের ধর্ম নয়, আত্মকল্যাণ চিন্তা আত্মধর্মের কথা যেটা ঋষিনীতির ভিতরে বর্ণিত হয়েছে সেটা কোনো ব্যক্তিগত ব্যাপার নয়, এটা সমষ্টিগত ব্যাপার। সেই কথাই ঋষিগণ বলেছেন, যদি ভগবান বলে কেউ আছেন তাকে যদি মানি তাহলে সবটারই মূল্যায়ন আছে, আমি যদি আমার গার্জিয়ানকে না মানি আমার পরিচয় কোথায়? বহু দুষ্ট ছেলেমেয়েরা বলছে আমার গার্জিয়ানকে মানি না আমি, তাদের পরিচয় কোথায়? তদ্রূপ আমাদের পূর্বপূর্ব মুনি ঋষিগণ, পূর্বপূর্ব জ্ঞানী মুনি মহাজনগণ, তাদের আমরা মানব, তা না হলে আমাদের পরিচয় থাকে না। সনাতন শিক্ষার ভিতরে এগুলো রয়েছে, ভগবান একজন, বিশ্ব স্রষ্টা বিশ্ব নিয়ন্তা একজন আছেন, মেনে নিতে হচ্ছে, তাহা না মানলে আমার পরিচয় থাকে না। আমি আকাশ থেকে ঢিপ করে পড়িনি, বহু ইতিহাস আছে আমার। পাশ্চাত্য দর্শনে এরা পুনর্জন্মবাদ মানছিলেন না, ঋষিনীতির ভিতরে পুনর্জন্মবাদ স্বীকৃত হয়েছে। মানুষ যে কর্ম করে সেই কর্মানুসারেই তার পুনর্জন্ম হয়, ফলভোগটা হয়, ঋষিনীতিতে আছে এটা। স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র তিনি অর্জুনকে উপদেশ করছেন গীতার মধ্যে, অর্জুন আমি তোমাকে যে এই সনাতন ধর্মতত্ত্ব উপদেশ করছি এটা তুমি যতটুকু শুনবে ততটুকুই তোমার লাভ। কিরকম লাভ প্রভু? নেহাভিক্রমনাশস্তি প্রত্যবায়ো ন বিদ্যতে। আমি যে সনাতন ধর্মতত্ত্ব আত্মতত্ত্ব তোমাকে ব্যাখ্যা করছি এর কোথা থেকে আরম্ভ আর কোথায় শেষ এটা কেউ বুঝতে পারবেন না, এর আদি অন্ত নাই, সীমাহীন অসীম অনন্ত এ তত্ত্ব, এন্ডলেস থ্রেড। তুমি যতটুকু শুনছো শ্রদ্ধাপূর্বক শ্রবণ করো, তোমার কল্যাণ অবশ্যম্ভাব। নষ্ট হবে না এটা। অর্জুন প্রশ্ন করছেন, প্রভু শুনতে শুনতে যদি আমি মারা যাই তাহলে তো সব গেল। কৃষ্ণ বললেন, না ওরকম নষ্ট হওয়ার জিনিস নয় এটা। যতটুকুই তুমি তোমার জীবদ্দশায় অনুশীলন করছো ততটুকুই তোমার জমার ঘর থাকবে, ফিক্সড ডিপোজিট থাকবে। সেই কথাই কৃষ্ণ অর্জুনকে বলল, মেহা বিক্রমণাশস্তি প্রত্যবায়ু না বিদ্যতে, এতে কোনো লোকসান তোমার হবে না। স্বল্পমপ্যস্য ধর্মস্য প্রায়তে মহতো ভয়াৎ। এই সনাতন ধর্মের যদি তুমি সামান্য কিছু যদি জীবনে আচরণ করো, অনুশীলন করো, অভ্যাস করো, তোমার কল্যাণ নষ্ট হবে না। বলে, ঠাকুর আমি সাধন ভজন করতে করতে যদি মরে যাই তাহলে কি হবে? বলে, কেন তোমার সব জমার ঘর থাকবে, জমার ঘর থাকবে। বলে, হ্যাঁ সংসার পরিত্যাগ করছেন, পার্সেন্টেজ কটা যায় কজন, কিন্তু শাস্ত্রে রয়েছে পঞ্চাশ ঊর্ধ্বং বানং ব্রজে। যদি কেউ সংসারী হতে চান, গৃহী জীবন যাপন করতে চান, পঞ্চাশ বৎসর পর্যন্ত শেষ কাল, তারপরে তাকে সংসার পরিত্যাগ করতে হবে। সাধন ভজনের জন্য একান্ত ভাবে একনিষ্ঠ হয়ে তাকে বানপ্রস্থ আশ্রম কি সন্ন্যাস আশ্রম গ্রহণ করতে হবে। এই কথা রয়েছে শাস্ত্রে, কজন আমরা সেটা পালন করছি? পারছি না তো, তাহলে কার জন্য এসব কথাগুলো লেখা আছে? যার নাম ভরত, যার নাম অনুসারে ভারতবর্ষ হয়েছে, ঋষভদেবের জ্যেষ্ঠ সন্তান, তিনি কি করলেন? পঞ্চাশ বৎসর যেই বয়স হয়েছে তিনি রাজ সিংহাসন সবকিছু ছেলেকে অর্পণ করে তিনি বেরিয়ে যাচ্ছেন। বহুতর উদাহরণ তো রয়েছে, তা শাস্ত্রের যে উপদেশ নির্দেশ আমরা কতটুকু পালন করছি? কিন্তু পালন তো করা উচিত আমাদের। চৈতন্য মহাপ্রভু জীব কল্যাণের জন্যই আবির্ভূত হয়েছেন, তিনি দেখছেন তিনি যে কথা বলতে আসছেন সে কথা দুনিয়ার লোক নিতে পারছে না, বরং তার প্রতি অপরাধ সঞ্চয় করছে তিনি স্বয়ং ভগবান। তাকে বলছে ছচি পিছির ছেলে, জগন্নাথ মিশ্রের বেটা, এইসব গালাগালি দিচ্ছে। কি করলেন তিনি? গোপী গোপী তিনি বলছেন, গোপী গোপীর অর্থ তো সাধারণ মানুষ কেউ বুঝতে পারছে না। এই লোকটা মাথা খারাপ হয়েছে। বিষ্ণু তৈল দাও, মধ্যনারায়ণ তৈল দাও, শিবাকৃত দাও, তার অবস্থা তো কেউ বুঝতে পারছেন না। তাই তিনি সন্ন্যাস গ্রহণ করতে যাচ্ছেন। সন্ন্যাস বুদ্ধিতেও যদি এরা আমাকে সম্মান করে, প্রণাম করে, তাহলেও এদের কল্যাণ হবে। এই জীবকল্যাণ চিন্তা। শ্রীমন্দির রয়েছেন, শ্রীবিগ্রহ প্রতিষ্ঠিত মন্দিরে, এখানে এসে যদি কেউ শ্রীমূর্তিকে যদি প্রণাম না করেন অপরাধ হয়, শাস্ত্রে আইন রয়েছে। কোন ত্রিদণ্ডী সন্ন্যাসী তাকে দেখে যদি কেউ প্রণাম না করেন অপরাধ হয়, স্মৃতিশাস্ত্রে লেখা আছে। তাই মহাপ্রভু চিন্তা করছেন, দেবতা প্রতিমান দৃষ্টা যতিঞ্চৈব ত্রিদণ্ডিনাম নমস্কারম ন কুর্যাচ্চিত উপবাসেন শুদ্ধতি। সন্ন্যাস বুদ্ধিতেও যদি রামায় প্রণাম করে ওদের কল্যাণ হবে। এই চিন্তা করে তিনি সন্ন্যাস গ্রহণ করেছেন। বহু ব্যক্তি বলছেন আজকাল, কলিকালে সন্ন্যাস টন্যাস মশাই কিছু নাই, কোথায় পেয়েছেন তারা? যদি কোনো জায়গায় সে কথা আছে তাহলে তার ব্যাখ্যাও তো আছে। চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেছেন, তিনি কি তার উত্তরসূরি কোনো লোককে খুঁজে পাননি, পূর্বসূরিকে খুঁজে পাননি কিছু কাকো? এই কলিকালে সন্ন্যাস যদি না থাকে তাহলে বহুতর ব্যক্তি তো সন্ন্যাস নিয়েছেন, ভুরি ভুরি উদাহরণ রয়েছে। মায়াবাদী নির্বিশেষবাদী সম্প্রদায় আচার্য শঙ্কর থেকে আরম্ভ করে, শ্রীধর স্বামী থেকে আরম্ভ করে, মধ্যাচার্য প্রধানন্দ সরস্বতীপাদ, সব চৈতন্য সম্প্রদায় বহু সন্ন্যাস। তা তিনি সন্ন্যাস নিয়েছেন তার তো প্রমাণ রয়েছে, সেই জন্যই তো তিনি সন্ন্যাস গ্রহণ করেছেন। অন্যান্য যুগে যেগুলো চলেছে কলিতে সেগুলো নিষেধনামা জারি করা আছে কতকগুলো, সেখানে কর্মসন্ন্যাস নিষেধ করেছেন, ভক্ত সন্ন্যাস ভক্তি সন্ন্যাস নিষিদ্ধ হয়নি। অনেক লোকে উল্টো পাল্টা করে বিচার করছে না, সেখানে লেখা রয়েছে অশ্বমেধং গবালম্মম সন্ন্যাসং অপলপৈতৃকম বিবরেণ সুতোৎপত্তিং করৌ পঞ্চ বিবর্জয়ে, কলিতে পাঁচটা নিষেধ হয়েছে। কিন্তু তার ব্যাখ্যাও তো রয়েছে পাশাপাশি শ্লোকে, সেটা দেখবেন কে, সবটা তো বুঝতে হবে। চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করে দিব্যভাবে তিনি চলে যাচ্ছেন বৃন্দাবনে, ঘুরিয়ে আনছেন তাকে নিত্যানন্দ প্রভু শান্তিপুরে অদ্বৈতাচার্যের গৃহে। সেখানে মিলন হয়েছে শচী মায়ের সঙ্গে, শচীমা কান্নাকাটি করছেন, চাচরচিকর কেশ আর নাই, মন্ডিত মস্তক, ছেলে নিমাইয়ের মাথায় হাত বুলিয়ে কান্নাকাটি করছেন শচীমা। নিমাই কি বলছেন, মা তুমি কাঁদছো কেন, আমি তো জগতের কল্যাণের জন্যই এসেছি এটা তো তুমি জানো, তথাপি ক্রন্দন কেন তোমার, তুমি তো সর্বংসহা বসুন্ধরা, তারই অবতার, তুমি সহ্য করো পুত্র শোক সম্বরণ করো। বলছেন তিনি অন্যান্য লোকের ছেলে পেলেরা
চাকরি বাকরি করে কিছু টাকা পয়সা এনে মা বাপের হাতে তুলে দেয়, আমি তোমার তেমন ছেলে নয় মা, আমি তেমন আমি রাজত কাঞ্চন, আমি এনে দিব মাতা কৃষ্ণ প্রেম ধন, সেই কৃষ্ণ প্রেম ধনের অধিকারী করাবার জন্য আমার অবতার এই জগতে আমি এসেছি, তুমি ধৈর্য ধারণ করো মা। যাচ্ছেন তিনি পুরী জগন্নাথ ক্ষেত্রে, দণ্ডতার হাতে ছিল, সাধারণ মানুষ মনে করছেন বোধহয় এটা নির্বিশেষ পরদণ্ড, শঙ্করাচার্য সম্প্রদায়ে যে নির্বিশেষবাদ প্রচারিত, নিরাকার নির্গুণ নির্বিশেষ ইত্যাদি বিশেষণে বিশেষিত করেছেন যে পরব্রহ্ম ভগবানকে সর্বশক্তিমান ভগবানকে, অনেকে সেই চিন্তাই নিয়েছেন। নিত্যানন্দ প্রভু সঙ্গে আছেন, তিনি দণ্ডটাকে ভেঙে তিন খণ্ড করে ভারবে নদীতে ভাসিয়ে দিলেন। বলছেন কি তিনি নিত্যানন্দ প্রভু কে, শেষসায় শঙ্কর দশ দেব ধারণ করে তিনি ভগবানের সেবা করেন, তিনি হলেন নিত্যানন্দ প্রভু। আসন বসন ভূষণ শয্যা পাদুকা ইত্যাদি রূপে তিনি ভগবানের সেবা করেন, যজ্ঞসূত্র ইত্যাদি রূপে তিনি ভগবানের সেবা করেন। দণ্ড ভেঙে দিয়ে বলছেন হে দণ্ড, আমি যারে অহরের হৃদয়ে সে তোমার অভিযোগ যুক্ত নহে, আমি যাকে সবসময় হৃদয় বহন করছি সে তোমাকে বলিবে, এ কি কথা হতে পারে না। এত বলে বলরাম পরম প্রচন্ড ভাঙিলেন দণ্ড করি তিন খণ্ড, মানে কি ওই একদণ্ডের মধ্যেই তার ত্রিদণ্ড অনুষ্ঠিত। নিত্যানন্দ প্রভু সেইকে জগজ্জিৎকে জানালেন, নিত্যানন্দ প্রভু কে জগৎগুরু, নিত্যানন্দ প্রভু কে লক্ষণের অবতার, নিত্যানন্দ প্রভু কে স্বয়ং বলদেব, তিনি নিত্যানন্দের কার্য করছেন এই জগতে এসে। গুরু নিত্যানন্দ, চৈতন্যদেবের কোনো কথা যদি আলোচনা করতে হয়, চৈতন্য মহাপ্রভুর তত্ত্ব যদি বিশ্লেষণ করতে হয়, প্রথমেই চাই নিত্যানন্দ প্রভুর কৃপা, তার কৃপা না হলে চৈতন্য তত্ত্ব বিশ্লেষিত হতে পারে না। সেই জন্যই বৃন্দাবন দাস ঠাকুর বলছেন প্রথমেই নিত্যানন্দ প্রভুর করুণা প্রার্থনা করছেন, সংসারের পার হই ভক্তির সাগরে যে ডুবে সরযুগ আমার নিতাই চাঁদেরে, আমার প্রভুর প্রভু শ্রী গৌরকুণ্ডর এবারে ভরসা চিত্তে ধরে নিরন্তর, আমার প্রভুর প্রভু। কেন বলছেন এটা, যদিও নিত্যানন্দ প্রভুকে মহাপ্রভু শব্দ বলা যায়, তথাপি মহাপ্রভু শব্দটা সেখানে বলছেন না। আমার প্রভুর প্রভু তিনি হলেন মহাপ্রভু, তার প্রভুকে নিত্যানন্দ প্রভু, নিত্যানন্দ প্রভুর যিনি প্রভু উপরওয়ালা মালিক তিনি হলেন গৌর সুন্দর, তিনি হলেন মহাপ্রভু। সে মন্ত্র তো রয়েছে বেদের মধ্যে, মহান প্রভুর বৈ পুরুষ সত্যশৈষ প্রবর্তক সুনির্মলা নিমন শান্তি নিশানুভূতি রব্বায়া, মহাপ্রভু তত্ত্ব বিশ্লেষিত হয়েছে। এটাকে নামকরণ সাধারণ মানুষকে নামকরণ করেননি, উপনিষদের মধ্যে রয়েছে এসো মহাপ্রভু শব্দ। সেই মহান প্রভু, সেই মহান প্রভু নিত্যানন্দ প্রভুকেও বলা যায়, কিন্তু নিত্যানন্দ প্রভু নিজে নিজেকে মহাপ্রভু বলছেন না, তিনিও ভৃত্ত অভিমান করছেন। আবার স্বয়ং তিনি নিত্যানন্দের একান্ত অনুগত, তিনি বলছেন আমার প্রভুর প্রভু শ্রী গৌর সুন্দর। ঠিক এইরকম ধরনের কথা কবিরাজ গোস্বামী বলেছেন, এক মহাপ্রভু আর প্রভু দুই জন, দুই প্রভু সেবে মহাপ্রভুর চরণ। কথাটা পেয়েছেন আপনারা, এক মহাপ্রভু আর প্রভু দুইজন, দুইজন প্রভুকে অদ্বৈত প্রভু নিত্যানন্দ প্রভু, দুই প্রভু সেবে মহাপ্রভুর চরণ। এখানে সেবক ভাব রয়েছে, যদিও তারা বিষ্ণু, বিষ্ণু ছাড়া অন্য কোন কারো পায়ে তুলসী দেওয়া যাচ্ছে না, আপনারা জানেন বোধা নাকি বলতে হবে আবার, বিষ্ণু তত্ত্ব ছাড়া অন্য কারো পায়ে তুলসী দেওয়া যায় না। নিত্যানন্দ তত্ত্ব, বিষ্ণু তত্ত্ব, অদ্বৈত তত্ত্ব, মহাবিষ্ণুর অবতার, সেই জন্যই ওদের শ্রীচরণে তুলসী অর্পণ করা হয়। কোন শক্তি তত্ত্বে পায়ে তুলসী দেওয়া যায় না, এমনকি রাধা দেবীর চরণে তুলসী দেওয়া যায় না। শুনে থাকবেন আপনারা, এগুলো আইনের কথা, স্মৃতিশাস্ত্রের আইনের কথা। রাধাও নিজের পায়ে তুলসী নিতে পারেন না যখন পৃথক আছেন রাধা এবং গোবিন্দ। যদি একীভূত ভক্তি থাকেন, যদি যুগল বিগ্রহে থাকেন, তখন সেখানে একাত্ম চিন্তা করে সেখানে দেওয়া যায়, তা না হলে পৃথক ভাবে থাকলে সেখানে রাধারানীর শ্রীচরণে তুলসী দেওয়া যায়। তত্ত্ব দর্শনটা কি, বিষ্ণু তত্ত্বেতেই তুলসী অর্পণ করা যায়, বিষ্ণু ছাড়া অন্য জীব তত্ত্বেতে সেখানে তুলসী অর্পণ করা নেই। সে গুরুতত্ত্বের বিচার এখানে এসেছে, আজকাল বহু সব উল্টো পাল্টা বিচার চলছে দুনিয়ায়। গুরুতত্ত্ব নিয়ে আলোচনা করেছেন সর্বপ্রথমে সনাতন শাস্ত্র, গুরু ছাড়া হচ্ছে না কিছু, সেই জন্যই আরম্ভ করেছেন সহগুরু মেবাদি গাচ্ছে সমিতপান শ্রোত্রিয়ম ব্রহ্মনিষ্ঠম, সদগুরুর আশ্রয় গ্রহণ করো, আদৌ গুরু পদাশ্রয় তস্মাৎ কৃষ্ণ দীক্ষাদি শিক্ষণম বিশ্রম্বেন গুরুশ্রেয় সাধু বর্তমান বর্তমানম। গোস্বামীগণ ব্যাখ্যা করছেন আদৌ গুরু পদাশ্রয় কথাটা বলেছেন, সেই গুরু কে? গুরুর তো ক্যাটেগরি ভাগ করা আছে, মহান্ত গুরু, চৈত্য গুরু, শিক্ষা গুরু, দীক্ষা গুরু, বহু রকমের কথাই তো বলা আছে। গুরুর তো বিভিন্ন রকমের বিভাগ রয়েছে, কে গুরু? আমরা সাধারণভাবে প্রণাম করছি অজ্ঞান তীরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায় চক্ষুরণিমিলিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ প্রণাম করলাম। আবার কেউ বলছি মুখং করোতি বাচালং পুঙ্গং লঙ্ঘয়তি গিরিম যত কৃপা তমহ বন্দে পরমানন্দ মাধবম বা শ্রী গুরুং দিনতারণম প্রণাম করছি। কেউ আবার বলছি ওম অখণ্ড মণ্ডলাকারম দত্তম যেন চরাচরম তৎপদম দর্শিতম যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ বলছি। কেউ বলছেন গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুদেব পরম ব্রহ্ম, তস্মৈ শ্রী গুরবে নমঃ। কাকে লক্ষ্য করছেন এই যে বিভিন্ন শ্লোক? একই বস্তুকে সমানভাবে লক্ষ্য করছেন না। গুরু যেখানে আমার শিক্ষাদাতা, তত্ত্বদর্শী, তত্ত্বজ্ঞানদাতা, তার প্রণাম মন্ত্র প্রথম দুটো বলেছি যেটা, আর যেখানে শুধু তত্ত্বদর্শন নিয়ে আলোচনা হয়েছে, শুধু অন্তর্গত আসছে, সেখানেই বলছেন ওম অখণ্ড মন্ডলাকারম ব্যক্তম জীন চরাচরম। শুধু গুরু তত্ত্ব ওখানে বলা হয়েছে, সেই তত্ত্বের বন্দনা ওখানে। আর যেখানে বলছেন গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, সেখানে স্বয়ং ভগবান যখন গুরু রূপে দেবতে অবতীর্ণ হচ্ছেন তাকে প্রণাম করেছেন। বিষয় বিগ্রহ সদগুরুকে বলছেন আশ্রয় বিগ্রহ, যার আশ্রয় গ্রহণ করে ভগবানের দিকে সাধন ভজন পথে অগ্রসর হওয়া যায়। গুরুতত্ত্ব গুরুকে বলছেন তত্ত্বদর্শী, তত্ত্বজ্ঞান প্রদাতা সদগুরু। মিডিয়াম কিরূপ মিডিয়াম? ট্রান্সপারেন্ট মিডিয়াম বলছেন, এখানে আলোগুলো জ্বলছে, ওয়ারিং সব এখানে কমপ্লিট করা আছে। যদি ইলেকট্রিক অফিসে সেখানে যদি টাকা যদি জমা না দিয়েছি আমি, সিকিউরিটি মানি, কসান মানি, যদি কোম্পানি থেকে লোক না এসে যদি এখানকার তার সঙ্গে যদি ইলেকট্রিক কানেকশন না দেন, আলো জ্বলবে না, ফ্যানও চলবে না। গুরু হচ্ছেন সেই মিডিয়েটর, সেই কানেক্টিং লিঙ্ক যিনি রক্ষা করছেন, তাকে বলে সদগুরু। উদাহরণ দিচ্ছি, গুরুকে বলছেন সেবক ভগবান, আশ্রয় ভগবান, তত্ত্বজ্ঞানদাতা ভগবান, আর ভগবানকে বলছেন বিষয় বিগ্রহ, ভোক্তা ভগবান, নিখিল বিশ্রান্তজ্ঞানী ভগবান। এসব বিশেষণগুলো রয়েছে, নিখিল আশ্রয় ভগবান একথা বলছেন। যার আশ্রয় থেকে ভগবানকে পেতে হয় তিনি হলেন গুরুতত্ত্ব, সেই কথাই শিক্ষা রয়েছে শাস্ত্রে। তার পায়ে তুলসী দেওয়া যাচ্ছে না, আপনারা যদি না জানেন জেনে রাখুন, গুরুতত্ত্বের শ্রীচরণে তুলসী দেওয়া যায় না, তাকে দিতে গেলে হাতে দিতে হবে, বুকে দিতে হবে, মাথায় দিতে হবে। বিচারের কথা এইগুলো, চৈতন্য মহাপ্রভু শিক্ষার ভিতরে সব বিচারগুলো দেওয়া আছে, এসব তত্ত্ব দর্শন। সুতরাং গুরুতত্ত্ব যেখানে ব্যাখ্যা করছেন গুরু, তিনি সিদ্ধান্তবিদ, তত্ত্ববিদ, তিনি যেটা শিক্ষা দেবেন সেটা উল্টো পাল্টা তিনি কিছু বলবেন না। শাস্ত্রে যা বলেছেন সদগুরু তাই বলবেন, সাধু যা বলছেন শাস্ত্র তাই বলেছেন, তার বাইরে কিছু বলবেন না। আপনারা নরোত্তম ঠাকুর মহাশয়ের পদাবলী আলোচনা করেন, সেখানে কি লেখা আছে, সাধু শাস্ত্র গুরু বাক্য এতিনে করিয়া ঐক্য, আর না করিহ মনে আশা। সাধু যা বলছেন শাস্ত্র তাই বলে রেখেছেন, গুরু যা বলছেন শাস্ত্র তাই বলে রেখেছেন, শাস্ত্রের বাইরে কিছু বলছেন না গুরু। অনেকে বলছেন আমার গুরু এমন কথা বলেন যা শাস্ত্রে কোথাও পাওয়া যায় না, মিথ্যা কথা, বাজে কথা, হতে পারে না। গুরু যা বলবেন শাস্ত্রের মধ্যে সেই থিওরি থাকবে, তার বাইরে তিনি কিছু দিতে পারেন না, তার বাইরে কিছু বলতে পারেন না। সেই কথাটাই বোঝানো হয়েছে। আপনারা গীতা আলোচনা করছেন, সেখানে কি আছে, যখন তত্ত্বদর্শন আমরা নির্ণয় করতে পারছি না, ভালো মন্দ যখন বুঝে উঠতে পারছি না, তখন কার শরণাপন্ন হতে বলেছেন কৃষ্ণ অর্জুনকে, তসমাৎ শাস্ত্রং প্রমাণান্তি কার্যাকার্যে অবস্থিত। কেন বললেন কৃষ্ণ এ কথা, আবার কেনই বা তিনি বলছেন পরবর্তী শ্লোকে, যা শাস্ত্রবিধি মুসৃজ্য বর্ষতে কামচারক ন সিদ্ধি মবাপনতি ন সুখম না পরাঙ্গতি। কেন বলছেন এ কথা, যারা শাস্ত্রবিধি উল্লঙ্ঘন করে, শাস্ত্রের বিচার তত্ত্ব সিদ্ধান্ত উল্লঙ্ঘন করে, যারা নিজেরা কিছু নিজস্ব বক্তব্য রাখতে চাচ্ছেন, তাদের সে বক্তব্যের কোনো মূল্য নাই। ন সিদ্ধি মবাপনতি, তাদের কথা দুনিয়া মেনে নেবে না, বিশ্বের বিদ্যার জনগণ মেনে নেবেন না, বিশ্বের চিন্তাশীল মনীষীগণ সেটা মেনে নেবেন না, যেহেতু সেটা তত্ত্ব সিদ্ধান্ত বিরোধী কথা, সেই জন্যই মানবেন না। অর্থাৎ ইউনিভার্সাল ট্রুথ অ্যাক্সিওম্যাটিক ট্রুথের বিরুদ্ধ কথা, সোজা বিচার হচ্ছে। যশাত্রকে কামাচ্ছে আরো তো নশ সিদ্ধি মহাবৃতি, তারা সিদ্ধি লাভ করবেন না, সুখম সুখ শান্তিকে তাদের পক্ষে সম্ভব নয় লাভ করা, ন পরাঙ্গতি পরাগতিও সম্ভব নয় তাদের পক্ষে। ইহ পর দুটো জিনিস, ইহলোক যখন আছে তখন পরলোক বলে একটা জিনিস আছে, মেনে নিতে আপত্তি থাকা উচিত নয়। যখন দেখছি ইহ তখন পর অস্বীকার করার কারণ কি? দুটোই তো পাশাপাশি, একটাকে বাদ দিয়ে একটাকে তো স্বীকার করা যায় না। ইহ যখন আছে, এই জগৎ যখন আছে তখন পরজগৎও আছে, পরজগৎ যখন আছে চিত জগৎ, তারই হেয় প্রতিফলন তার ভাগের রিফ্লেকশন হচ্ছে এই জগৎ। সেইটাই তো শাস্ত্রে, সনাতন শাস্ত্রে ব্যাখ্যাত হয়েছে, ব্যাখ্যা দিয়েছেন সেই কথাই। সনাতন শাস্ত্রের প্রথম কথাই হল গুরুতত্ত্ব। কেন আমি সাধন ভজন পথে কিভাবে অগ্রসর করবো, হব কোথা থেকে সাহায্য পাবো, কে আমার হাত ধরে নিয়ে চলবেন, কার উপদেশে আমি চলব, প্রথম কথা। সেই জন্যই বলছে সদগুরুর ভাবি যাচ্ছে, তুমি সদগুরুর শরণাপন্ন হও। কিভাবে? সমীপ প্রাণী হাতটা বের করতে হবে, সেখানে অ্যারোগেন্স চলবে না, আমি মানব না, আমি স্বীকার করব না, এ কথা চলবে না। সেখানে হাত জোড় করতে হয়, সেখানে সমীপ প্রাণী কার কাছে? শ্রোত্রিয়ম ব্রহ্মনিষ্ঠম, শ্রোত্রিয় ব্যক্তির কাছে, তত্ত্ব সিদ্ধান্তবিদ ব্যক্তির কাছে, শাস্ত্রদর্শী ব্যক্তির কাছে। ব্রহ্মনিষ্ঠম, শাস্ত্রজ্ঞান তো অনেকেরই থাকতে পারে মশাই, ডেভিল ক্যান কোর স্ক্রিপচার, শয়তানের শাস্ত্রের গুলি হতে পারে। তাহলে সাধুর লক্ষণ তো এখানে প্রতিফলিত হল না, প্রকাশিত হল না, তাই বলছেন ব্রহ্মনিষ্ঠম। ভগবান যে বিশ্বস্রষ্টা বিশ্ব নিয়ন্তা, তার প্রতি অলৌকিক শ্রদ্ধা, যে শ্রদ্ধা সাধারণ মানুষের সম্ভব না, সেই নির্ভরতা যার আছে, যাকে বলা হবে রিয়েলাইজড, আত্ম উপলব্ধ সিদ্ধ অবস্থা প্রাপ্ত ব্যক্তি, তার কথা বলছেন ওখানে। তার বিচারের ভিতরে ভুল ভ্রান্তি নাই, তিনি কোনো কথা শাস্ত্রের বাইরে বলবেন না, তিনি তত্ত্ব দর্শনটাই বলবেন, কোনো জায়গায় তার নিজস্ব কোনো উক্তি রাখবেন না, শাস্ত্রে যা আছে সেইটাই তিনি বলবেন, তার বাইরে তিনি যেতে পারেন না, তত্ত্বদর্শী। সেই কথাই তো শিখাচ্ছেন এখানে। তৎমাৎ গুরু প্রপদ্যেত জিজ্ঞাসু শ্রেয় উত্তম, জিজ্ঞাসু হতে হবে, আমার জানবার বুঝবার প্রয়োজন আছে, আমি জানতে চাই, শিখতে চাই, বুঝতে চাই, সেখানেও কোনো অ্যারোগেন্স নাই। হ্যাঁ মশাই, আমাকে জানিয়ে দেন, বুঝিয়ে দেন, এমন ভাবটা নাই।
অধিকার বিচার আছে,
প্রশ্ন যদি আসে সে প্রশ্নের উত্তর দেবেন, তিনি উত্তর দেবেন কিনা আগে প্রশ্নকারী ভাবভঙ্গি দেখে নিয়ে বুঝে নিয়ে সেই অনুসারে তিনি ব্যবস্থাটা নেবেন। কথাটা লেখা আছে শাস্ত্রে, যারা গীতা আলোচনা করছেন আপনারা তার ভিতরে এই ব্যবস্থাটা দেওয়া আছে। কৃষ্ণ অর্জুনকে বলছেন, অর্জুন তুমি যদি সেই ভাব না পাও আর যদি আমাকে প্রশ্ন করো, আমি তোমার কোনো প্রশ্নেরই উত্তর দিতে রাজি নই, আগে সেই ভাব তোমার ভিতরে আছে কিনা আমি দেখব আগে, আমি নিখিল বিশ্বগুরু। কৃষ্ণ বলছেন, তোমার কি অধিকার থাকা দরকার আছে? সবৃদ্ধি প্রণিপাতে না পরিপ্রশ্নে না সেবায়া উপদেশন্তি তে জ্ঞানং জ্ঞানিনা তত্ত্বদর্শিনা। তত্ত্বদর্শী সদগুরু কোন প্রশ্নের উত্তর দিতে পারেন, কোন ব্যক্তি তার শিষ্যতুল্য ব্যক্তি প্রশ্নের উত্তর দিতে পারেন, কিন্তু তার কি বিশেষ অধিকার আছে আগে তিনি দেখতে চান। কি তিনটে অধিকার? প্রণিপাত, ওই আম্বুল অভিষেক, হাত জোড় করা, ওই সমীপ পানি, এই হলো শিষ্যের বা জিজ্ঞাসুর প্রথম অধিকার আম্বুল অভিষেক। দ্বিতীয় অধিকার পরিপ্রশ্ন, আমি জানবো, শিখবো, বুঝবো, এইরকম ধরনের ভাব নিয়ে যে প্রশ্ন, সেখানে কারো বিদ্যাবুদ্ধি পরীক্ষার জন্য প্রশ্ন নয়। ইনি কতটুকু পণ্ডিত, ইনি কতটুকু পড়েছেন, এর একাডেমিক কোয়ালিফিকেশন কি, এই বিচার নিয়ে যারা আগ্রহ হচ্ছেন তারা সম্পূর্ণভাবে একেবারে অকৃতকার্য হবে। সাধু সাধুত্ব বুদ্ধি ক্ষমতা নেই, সাধারণ বিষয়ে কিছু পরীক্ষা আমরা নিতে পারি সাধারণ ব্যক্তি রূপে, কিন্তু সাধারণ ভোজনের পরীক্ষা, অপ্রাকৃত ভাবের পরীক্ষা সাধারণ মানুষের নেওয়ার কোন ক্ষমতা নাই। তৃতীয় অধিকার শিষ্যের বা ছাত্রের প্রশ্নকারী, সে বয়া সার্ভিং টেম্পারামেন্ট তার থাকা চায়, সেবা বৃত্তি থাকা চায়, সদবৃত্তি থাকা চায়, ধৈর্য থাকা চায়, প্রশ্ন শুনবার মতো আগ্রহ থাকা চায়, তা না হলে হচ্ছে না। আমি বুঝে নিতে পারি, আমি জেনে নিতে পারি, এই অহংকার যতক্ষণ পর্যন্ত থাকবে আমার মধ্যে আমি কিছুই বুঝতে পারবো না, ক্ষমতা নাই। সেই জিনিসটাই ঋষিগণ শাস্ত্রে বেদে বেদান্তি উপনিষদে বলে রেখেছেন, জনৈবাবৃণুতে তেন লভ্য তার শেষ আত্মা বিবৃণুতে তনুষাম, আমার নিজের চেষ্টার দ্বারা হচ্ছে না, আর একজনের বিশেষ কৃপা সাহায্য আমার প্রয়োজন এই বিষয়ে, তত্ত্বজ্ঞান লাভ বিষয়ে। কে সে, কি জিনিস? ঈশ্বরের কৃপালেশ, হয়তো যাহারে সেই সে ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে, অনুমান প্রমাণ নাহি ঈশ্বর তত্ত্বজ্ঞানে, কৃপা বিনা ঈশ্বর তত্ত্ব কেহ নাহি জানে। তত্ত্ব দর্শনটা এই করেই বোঝানো হয়েছে। সুতরাং যদি আমরা একটা জায়গায় সাবমিশন না দিতে পারছি তাহলে কিছুই হবে না, প্রথমেই গোড়া কাটা হয়ে গেল। গুরু তত্ত্ব বৈষ্ণব শিক্ষাগুরু রূপে জগতে অবতীর্ণ, ভগবত শিক্ষা, সাধন ভজনের শিক্ষা সবকিছু তারা দিয়ে যাচ্ছেন। যে কোনো সময় যখনই কিছু উল্টোপাল্টা করছি আমরা, তখনই সেটাকে সংশোধন করে দেওয়ার চেষ্টা করছি। গুরু বৈষ্ণব ভগবান, হরিগুরু বৈষ্ণব, দিনের স্মরণ, দিনের স্মরণে হয় বিঘ্ন বিনাশন, দিনের স্মরণে হয় বাঞ্ছিত পূরণ, এ তিনকে বাদ দিয়ে চলতে পারছি না। গুরু চাই, বৈষ্ণব চাই, ভগবান চাই, এই তিনকে বাদ দিয়ে চলতে পারি না। যখনই এ তিনটাকে কেটে বাদ দিচ্ছি তখনই আমার কাছে আর কিছুই নেই, শূন্য গ্রহতি অঞ্চলে রমনা, তখন আর আমার কোনো পুঁজি বাটা কিছু নেই। শাস্ত্র বলছেন ভগবান একজন আছেন, তাকে মেনে নিতে হবে, সেই সর্বশক্তিমান ভগবান। আমি বুঝি চাই নাই বুঝি, মেনে নিতে হচ্ছে। শিশুর যখন প্রথম হাতে করি হয়, পণ্ডিত মশাই এসে শিশুর হাত ধরে যখন হাতে করে দিচ্ছেন, বলছেন বলো বাবা অ, শিশু বলল অ, বলো বাবা আ, শিশু বলছে আ। কিন্তু সেই শিশু দুষ্টুমি করে যদি বলে মাস্টার মশাই আপনি যা বলছেন আমি ওটা মানব না, শিখবো না, বলে কি শিখবি না তুই, কেন তুমি বলছো আমি অকে বলবো আ, আকে কি বলবি না আকে অ বলবো? আপনারা বিচার করুন সেই শিশুর অ কথা শেখা হবে কিনা। সেই শিশু যদি জানতে চায় মাস্টার মশাইয়ের কাছে এই অকথর ইতিহাস বৃত্ত কি, মাস্টার মশাই জানেন কিন্তু শিশু শিশু প্রশ্ন করেও বুঝতে পারবে না, ক্ষমতা নেই তার। কিন্তু সেই শিশু যখন বড় হয় স্কুলে কলেজে পড়ে, তখন অকথর ইতিহাস বৃত্ত সেই শিশু জানতে পারে, এবিসিডি কোথা থেকে এলো, এর উৎপত্তি স্থান, এর অ্যানালস অ্যান্টিকুইটিস সে জানতে পারে, শিখতে পারে। সুতরাং একটা অধিকার বিচার আছে, সব সময় সবটা চলবে না, আমাকে বুঝিয়ে দেন, এটা বললেই হবে না,
সে ক্ষমতাটুকু তার ভিতরে আসা চাই। মাস্টার মশাই জানলেও ছাত্র মহাশয় তিনি বুঝতে পারবেন না, তার সে ক্ষমতা নাই সব সময়। এই যে প্রাথমিক শ্রদ্ধা, ওই যে মাস্টার মশাই বললেন অ, শিশু বলছে অ, এই যে মেনে নেওয়া, একে বলে প্রাথমিক শ্রদ্ধা, প্রিলিমিনারি সাবমিশন। এবং যখন সুষ্ঠুভাবে সে সবকিছু জানে বোঝে, তখন তার হয় চরম শ্রদ্ধা। তারই অপর নাম হল শরণাগতি বা আত্মসমর্পণ। সেই তথ্যই জানিয়েছেন কৃষ্ণচন্দ্র অর্জুনকে গীতায়। শেষকালে বলছেন সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বাং সর্বপাপেভ্যো মুক্ষয়িষ্যামি মা শুচ। আমার শেষ কথা শোনো, লাস্ট উইশে, এরপরে আর কোনো কথা নেই, এটা তুমি মেনে না, সেটা বুঝাচ্ছেন। এবং সেখানে অর্জুন সেখানেও প্রশ্ন রেখেছেন বা প্রতিজ্ঞাপত্রে সই করেছেন, কি বলে, নষ্ট মোহ স্মৃতির লব্ধা তৎপ্রসাদান মায়াচ্যুত স্থিতোষ্মি গত সন্দেহ করিষ্যে বচন।